ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে নাসরিন হুদা বিথির রিপোর্ট।
মোটরসাইকেল আরোহী গুলি করার চেষ্টা করে, এ সময় র‍্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
আইসিস জঙ্গিদের হুমকির পরেই আজ আগ্রায় ঘটল দুটি বিস্ফোরণের ঘটনা।
এবং নিরাপত্তা বিশ্লেষক জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার।
অ্যাপেক্স বাহিনী হিসাবে র‍্যাব কি বলা হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে শক্ত বাহিনী, ওয়েল অর্গানাইজড, তাদের উপরে যখন হামলাটা হয় এটা একটা মেসেজ দেওয়া, আমরা যে কোনো বাহিনীর উপরে হামলা করতে পারি, বিশেষ করে পুলিশ বাহিনীর উপরে।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। বর্তমানে এশিয়া সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এখন চীনে রয়েছেন। সেখানে তিনি আলোচনায় উত্তর কোরিয়ার বিতর্কিত পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আলোকপাত করছেন। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বেজিংয়ে চীনা সহপক্ষ ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর আজ বলেন যে কোরীয় বদ্বীপাঞ্চলের উত্তেজনা বিপৎসীমায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন যে তার মনে হচ্ছে ওই অঞ্চলে উত্তেজনা যে এখন তুঙ্গে রয়েছে সে ব্যাপারে তাঁরা অভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, আমরা একত্রে কাজ করে দেখব পিয়ংইয়ং সরকারকে পরমাণু অস্ত্র নির্মাণের পথ থেকে সঠিক পথে ফেরানো যায় কিনা। রোববার টিলারসন চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। উত্তর কোরিয়া ছাড়াও তাঁদের আলোচনায় বাণিজ্য এবং দক্ষিণ চীন সাগরের বিবাদ প্রসঙ্গটিও আসবার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে আরও আগের দিকে উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি পরিহার করাতে পদক্ষেপ নেওয়ার জন্য চীনের প্রতি তিনি আহ্বান জানান। তিনি উত্তর কোরিয়া সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে বাস্তবায়নের জন্য চীনকে উৎসাহিত করেছেন। গতকালই সোলে টিলারসন বলেন যে উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত কারণে ধৈর্য ধরার সময় শেষ হয়ে এসছে এবং বিকল্প হিসেবে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া বিবেচনাধীন রয়েছে। ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীটি এ মাসের গোড়ার দিকে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে চীনের ভেতরেই হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে চীন যখন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তার প্রভাব বাড়াতে চাইছে তখন তার নাগরিকরা আরও বেশি করে সন্ত্রাসী হুমকির সম্মুখীন হচ্ছে এবং বেজিংকে এর জবাব দিতে হচ্ছে। আইএসের ওই ভিডিওতে দেখানোর চেষ্টা করা হয়েছে যে চীনের উইঘোর জাতিগোষ্ঠীর লোকেরা ইরাকের আইএস জঙ্গিদের হয়ে লড়ছে। তারা হুমকি দিয়েছে যে দেশে ফিরে তারা রক্তগঙ্গা বইয়ে দেবে। ব্রিটেনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেসের একজন বিশ্লেষক বলছেন যে ইরাক এবং সিরিয়ার প্রচণ্ড ক্ষতির সম্মুখীন আইএস এখন পাল্টা লড়াইয়ের অংশ হিসেবে এ ধরনের প্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে বিস্তারিত বিশ্লেষণ শুনবেন বিশ্ব সংবাদের পর। আজ প্যারিস বিমানবন্দরে এক লোক টহলদার সৈন্যের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জঁ ইভস লে দ্রায়ন মতে একজন অপরিচিত লোক সৈন্যটির সঙ্গে হাতাহাতি করে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন টহলকারী অন্য দুজন সৈন্য ওই মহিলা সৈন্যকে রক্ষা করতে লোকটিকে গুলি করলে সে মারা যায়। এই ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ৮:৩০। বিস্তারিত শুনুন লন্ডন থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।
জঙ্গি হানার খবরে ফ্রান্সের অর্লি বিমানবন্দর শনিবার সকাল থেকে অনেকটা অচল হয়ে পড়ে। প্রায় ৩,০০০ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার কারণে বিমানবন্দরের একটি অংশ আজ রাত অবধি বন্ধ থাকবে। সকাল ৮:৩০ দিকে এই ঘটনার সূত্রপাত। নিরাপত্তা কর্মীরা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এর আগে এই দুষ্কৃতী একজন নিরাপত্তা কর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর কিছুক্ষণের জন্য বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। প্যারিস থেকে ১৩ কিলোমিটার দূরের এই বিমানবন্দরটি ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসাবে পরিচিত। উল্লেখ্য যে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে থাকার কারণে দেশটিতে জরুরি অবস্থা জারি রয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
আজ ঢাকার খিলগাঁওয়ে র‍্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে মারা যায় একজন সন্ত্রাসী। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও একজন মারা যায়। ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
ঢাকার খিলগাঁও এলাকায় শনিবার ভোরে নম্বরবিহীন একটি মোটরসাইকেলে বিস্ফোরক ঘটিয়ে এক যুবক র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টা করলে র‍্যাবের গুলিতে সে নিহত হয়েছেন। র‍্যাব তিনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মাসুদ খিলগাঁয়ের ঘটনার বিবরণ দিয়ে সাংবাদিকদের বলেছেন,
মোটরসাইকেল আসছে এবং সেই মোটরসাইকেলকে আমরা যখন বাধা দিই তখন সে বাধা না শুনে বাধা ক্রস করে চলে যাওয়ার উপক্রম করেছে।
র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, যুবকের শরীরে বাঁধা অবস্থায় একটি ভেস্ট পাওয়া গেছে, তাতে কয়েকটি বোমা ছিল। বাংলাদেশের পূর্বাঞ্চলের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে শনিবার ভোরে এক ব্যক্তি নিহত হয়েছেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই সম্পর্কে রয়েছে আরো একটি প্রতিবেদন এবং বিস্তারিত বিশ্লেষণ শুনবেন অনুষ্ঠানে খানিক পরের দিকেই। ওদিকে ভারতে আইসিস জঙ্গিদের হুমকির পরেই আজ আগ্রায় ঘটে গেল দুটি বিস্ফোরণ, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় তার টেলিফোন বার্তায়।
আগ্রার তাজমহল নিয়ে জঙ্গি সংগঠন আইএসআইএস এর হুমকির খবর প্রকাশ্যে আসার পরেই আজ আগ্রার ক্যান্টনমেন্ট স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণ ঘটল। প্রথমে একটি বিস্ফোরণ হয় জঞ্জালের স্তূপে, আরেকটি হয় স্টেশনের কাছে একটি বাড়িতে। এই ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের বড় কর্তারা। পুলিশ প্রশাসন সূত্রের খবর, একটি মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে আইএস আগ্রার ঐতিহাসিক সৌধ তাজমহল সহ ভারতের বিভিন্ন স্থানে হামলার হুমকি দেয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই আজ তাজনগরীতে জোড়া বিস্ফোরণ ঘটল। এই বিস্ফোরণের ঘটনার পর পুরো শহর জুড়ে জারি হয়েছে সতর্কতা। বিস্ফোরণ কিভাবে ঘটল তা জানতে শুরু হয়েছে তদন্ত, পাশাপাশি চলছে পুলিশের চিরুনি তল্লাশিও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
দুজন বাংলাদেশি অভিবাসীকে ক্ষতিপূরণ দানের আদালতি রায়ে ক্ষুব্ধ হয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে লন্ডন থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস গত মঙ্গলবার রায় দিয়েছিল ক্ষতিগ্রস্ত আলী আহমেদ ও মোহাম্মদ ইলিয়াসকে 3 সপ্তাহ আটক রাখা ও পরে সার্বিয়ায় বহিষ্কার করার কারণে প্রত্যেককে 10,000 ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আদালতের ব্যয় ও অন্যান্য খরচ বাবদ হাঙ্গেরিকে 8,705 ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে। আদালতের রায়কে ভিক্টর অরবান উদ্ভট আখ্যা দিয়েছেন, বলেছেন একটি দেশকে তার নিজস্ব আইন অনুসরণের কারণে জরিমানা করা হলো। আদালতের রায়ে বলা হয়, বাংলাদেশি দুই আশ্রয় প্রার্থীকে সীমান্ত এলাকায় আটক করা হয়েছিল বেআইনি। শুধু তাই নয়, হাঙ্গেরি থেকে সার্বিয়ায় বহিষ্কারের ফলে তাদেরকে অমানবিক অবমাননাকর পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়। তাছাড়া বিচারিক পর্যালোচনা ছাড়া তাদেরকে 23 দিন আটক রাখা হয়। ইলিয়াস ও আলী আহমেদ 2015 সালের 15ই সেপ্টেম্বর হাঙ্গেরি পৌঁছান, এরপর তাদেরকে আটক করা হয়। এই আটকের বিরোধিতা করে 10 দিন পর ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস এ তাদের পক্ষে আবেদন দাখিল করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, লন্ডন।
সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমস থেকে আজ শনিবার বাসে করে সিরীয় বিদ্রোহী এবং তাদের পরিবারের লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ মাসের গোড়ার দিকে রাশিয়ার সমর্থনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তারা অন্যত্র সরে যাচ্ছে। এই সব যোদ্ধা এবং তাদের স্বজনদের তুরস্কের সীমান্তবর্তী বিদ্রোহী অধিকৃত জারাবলুস শহরে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মকর্তারা বলছেন এই কাজ সম্পন্ন হতে কয়েক সপ্তাহ লেগে যাবে। মনে করা হচ্ছে সিরিয়ার নিরাপত্তা বাহিনীতে লোক ভর্তি নতুবা গ্রেপ্তার এড়াতে আরও হাজার হাজার অসামরিক লোকজনও হোমস ত্যাগ করছে। দি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুমান করছে ওই চুক্তির আওতায় 2,500 বিদ্রোহী সহ মোট 12,000 লোক ওই স্থান ত্যাগ করবে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান আজ বলেছেন যে তিনি আশা করছেন যে সংসদ মৃত্যুদণ্ডের প্রস্তাব অনুমোদন করবে। এই পরিবর্তনের কারণে তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার প্রচেষ্টা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। প্রথম বিশ্বযুদ্ধের বার্ষিকী পালনের এক অনুষ্ঠানে এরদোয়ান অতীতের সাফল্যের কথা না বলে বর্তমান রাজনৈতিক পরিবেশের কথাই বেশি করে বললেন। সমাবেশে দেয়া তাঁর ওই বক্তব্যকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা বলছে, তিনি বলেন, ইনশাল্লাহ 16 এপ্রিলের ভোটের পর মৃত্যুদণ্ড পুনর্বহালের ব্যাপারে আপনাদের দাবির প্রতি সংসদ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ইউরোপীয় ইউনিয়ন বারবার বলে এসছে যে 2004 সালে বেআইনি ঘোষিত মৃত্যুদণ্ড আবার ফিরিয়ে আনলে তা হবে ওই ইউতে যোগ দেওয়ার জন্য তুরস্কের এক দশকের প্রচেষ্টার চিরসমাপ্তি। তুরস্কে যতই 16 এপ্রিলে গণভোটের প্রস্তুতি চলছে যাতে প্রেসিডেন্ট এরদোয়ান আরও ক্ষমতাশালী হয়ে উঠবেন, ততই ইউরোপের সঙ্গে তার উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আজ গাজা ভূখণ্ড থেকে উৎক্ষেপিত একটি রকেট ইসরায়েলের আশকেলন শহরের কাছে বিস্ফোরিত হলে ইসরায়েল এর পাল্টা জবাব দেয়। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে একটি খোলা জায়গায় রকেটটি এসে পড়লে কেউ আহত হয়নি। এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ট্যাঙ্ক এবং বিমানের সাহায্যে হামাসের দুটি চৌকির উপর আক্রমণ চালায়। এর একটি হচ্ছে গাজা সিটির উত্তরে একটি সামরিক প্রশিক্ষণ স্থাপনা এবং আরেকটি ইসরায়েল সীমান্তের কাছে একটি পর্যবেক্ষণ চৌকি। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। ভয়াবহ কিছু ভিডিও প্রচার করে চীনের কিছু স্থানে হামলার হুমকি দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট। বিশ্লেষকেরা বলছেন, মধ্য এশিয়ায় চীন যে তাদের আধিপত্য বাড়ানোর মানসিকতা দেখাচ্ছে, এটা তার বিরুদ্ধে একটি হুমকি হতে পারে। লন্ডন থেকে হেমরি রিজওয়েলের পাঠানো রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ইসলামিক স্টেটের ওই ভিডিওতে দেখানো হচ্ছে, আদিবাসী উইঘুর সম্প্রদায়ের লোকেরা ইরাকে ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছে। তারা চীনে ফিরে আসার হুমকি দিয়ে বলছে, রক্তের বন্যা বইয়ে দেবে। বিশ্লেষকরা বলছেন, ইরাক এবং সিরিয়ায় আইএসের কোণঠাসা অবস্থানের কারণে তারা এসব প্রচার প্রচারণা চালাচ্ছে। বিশ্লেষক রাফায়েলো পান্টুচি যেমনটি বলেন, বলছিলেন, তারা যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিচ্ছে এবং তাদের সঙ্গে উইঘুরদের মতোই বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা মানুষেরা যোগ দিয়েছে, যারা যার যার দেশে ফিরে গিয়ে ওই রকমই জঘন্য কাজকর্ম করবার মানসিকতা রাখে এবং তা নিয়েই প্রচারণা চালাচ্ছে কয়েক গুণ বাড়িয়ে। ওই ভিডিওতে বলা হয়েছে, বেইজিং চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের মুসলিম অধ্যুষিত এলাকায় অত্যাচার নির্যাতন করছে। চীন ওই অঞ্চলে অত্যন্ত কড়া নিয়ন্ত্রণ রাখে বলে ওইসব অত্যাচার নির্যাতনের খবর যাচাই করা কঠিন। বিশ্লেষক রাফায়েল বলেন, অন্তত দুটি হামলার কথা এবং কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ দেখা যায়। আমরা দেখেছি শিনজিয়াংয়ের গভর্নর কড়াভাবে ওই অঞ্চলের নিরাপত্তা অবস্থার নিয়ন্ত্রণ করছেন, যার সূত্র ধরেই বলা যায় চীন জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ে বিশেষ করে আইএস বিষয়ে উদ্বিগ্ন বলেই তা করা হচ্ছে। হতে পারে ইসলামিক স্টেট অন্যান্যদের মতোই চীনেরও সাধারণ শত্রু, তবে এই সন্ত্রাসী দমনে বৈশ্বিক প্রয়াসের সঙ্গে চীনের সমন্বয়ে কিছুটা দুর্বলতা রয়েছে, যেমনটি বললেন বিশ্লেষক ম্যাথিউ ডুচাটেল। শিনজিয়াংয়ের নীতিমালায় চীন চায় পশ্চিমাদের সমর্থন। চীন মনে করে শিনজিয়াং প্রদেশে তাদের নেয়া জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড এবং নীতিমালা সমর্থন করে না পশ্চিমা বিশ্ব। অন্তত ইউরোপের বক্তব্যে তা স্পষ্ট, যাতে তারা বলছে চীনের নীতিমালা স্পষ্ট নয় শিনজিয়াং প্রদেশের ব্যাপারে। সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধির উদ্যোগ স্বরূপ এ মাসের গোড়ার দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে সংখ্যালঘু গোষ্ঠীর নেতাদের নিয়ে বৈঠক করেন। তবে মানবাধিকার সংগঠনসমূহ অভিযোগ করছে, চীন উইঘুর সম্প্রদায়ের প্রতি অন্যায় অবিচার করে চলছে দিনের পর দিন। চীন একটি নতুন আইন করেছে যাতে জঙ্গিবিরোধী অভিযানে চীনের সেনাদেরকে বিদেশে পাঠানোর সমর্থন দেওয়া হয়েছে। তবে পশ্চিমা এবং রাশিয়ার বাহিনীর পাশাপাশি তারা আইএস দমনে যুদ্ধে অংশ নেবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন।
বাংলাদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস তৎপরতা ও প্রতিরোধের খবর বিশ্ব সংবাদে শুনেছেন। এখন ওইসব তৎপরতার বিবরণ শুনবেন নাসরিন হুদাবিথির রিপোর্টে।
শনিবার ভোর 5টার দিকে রাজধানী ঢাকার খিলগাঁও শেখের নামে একটি স্থানে র্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চলছিল। এই সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত চেকপোস্টে যাচ্ছিল। র্যাব সদস্যরা সিগন্যাল দিলে না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন মোটরসাইকেল আরোহী গুলি করার চেষ্টা করে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হয় মোটরসাইকেল আরোহী। তার মরদেহের পাশে র্যাবের ডিসপোজাল ইউনিট একটি ব্যাগ থেকে 3টি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করে। এ সময় র্যাবের 2 সদস্য আহত হয়। উত্তরার আশকড়ায় হাজি ক্যাম্পের পাশে র্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণের ঘটনার একদিন পরই খিলগাঁওয়ের এই ঘটনা ঘটল। এদিকে কক্সবাজারের সীতাকুণ্ডে পৌরসভার প্রেমতলায় ছায়ানীর ভবনে জঙ্গি আস্তানায় অভিযানে চালানোর দুদিন পর শনিবার দুপুরে ওই আস্তানা থেকে 15টি বোমা ও রাসায়নিক পদার্থ ভর্তি 6টি ড্রাম পাওয়া গেছে। নাসরিন হুদাবিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পরপর রিপোর্টে চীনে আইসিস হুমকি, বাংলাদেশে সন্ত্রাস তৎপরতার কথা শুনলেন এবং এখন শুনবেন সন্ত্রাস তৎপরতা নিয়েই নিরাপত্তা বিশ্লেষক জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার। কদিন ধরে, বেশ কিছুদিন যাবতই বলা যায় যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত একটা পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে বলে অনেকের ধারণা। অনেকেই মনে করছেন যে এটা হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতা বেড়ে গিয়েছে। কেন এমনটা হচ্ছে?
যেটা বিভিন্ন তথ্য সূত্র এবং যে ঘটনাগুলো ঘটছে সেগুলো পর্যবেক্ষণ এবং তথ্য যা আসছে ওপেন তথ্য সেগুলো নিয়ে যদি একটা বিশ্লেষণ করা যায়, তাহলে যে আমরা যে ছবিটা অন্তত আমি দেখছি সেটা হচ্ছে যে একটা যেটাকে ইংরেজিতে বলে গ্র্যাজুয়াল শিফট ট্যাকটিক্স, এই বিশেষ করে টেররিস্টদের তরফ থেকে। আপনি দেখবেন হোলি আর্টিজানের পরে কয়েকটা ঘটনা ঘটলো, পুলিশ অত্যন্ত তৎপর হলো, যথেষ্ট অ্যাকশন হলো, পুলিশ এখনো তৎপর রয়েছে, এবং তারই মাঝে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট হচ্ছে এবং যে ট্যাকটিক্সটা একটা ফেজ থেকে আরেকটা ফেজে চলে আসছে। এখন যে ফেজটা আমার মনে হচ্ছে যে লোন উলফ অপারেশন এর উপরে আমার মনে জোর দিচ্ছে, যেই যেই গোষ্ঠী হচ্ছে, এটাকে আমরা নব্য জেএমবি বলি, আইএস প্রণোদিত বলি, অথবা আইএস সরাসরি যুক্ত সেটা বলি, যে অপারেশনের বিষয়টা দেখলাম আমরা, বিশেষ করে দুটাই, যে র্যাবের উপরে, দুটোই কিন্তু র্যাবের উপরে হামলা, লোন উলফ যেটা বলি আমরা, একক ব্যক্তি বা একক সন্ত্রাসী দ্বারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে, যেটাকে আমরা বলি যে এপেক্স বাহিনী, এপেক্স বাহিনী হিসাবে র্যাব কি বলা হয় যে এটা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে শক্ত বাহিনী, ওয়েল অর্গানাইজড, তাদের উপরে যখন হামলাটা হয় এটা একটা মেসেজ দেওয়া যে আমরা এদের উপরে হামলা করতে পারলে আমরা যে কোনো বাহিনীর উপরে হামলা করতে পারি, বিশেষ করে পুলিশ পুলিশ বাহিনীর উপরে, এটা ডেফিনেটলি একটা এক মেসেজ। দ্বিতীয় মেসেজটা হলো এটা একটা ইন্টারন্যাশনাল প্রচারের একটা ভ্যালু আছে। আর থার্ড মেসেজটা যেটা হলো দে উইল গো, জীবন দিকেও পিছপা হবে না তাদের উদ্দেশ্য হাসিলের জন্য।
আপনি এই যে লোন উলফ উৎসের কথা বললেন, সাধারণভাবে দেখা গিয়েছে, দেখা যায় যে লোন উলফ তৎপরতা সাধারণভাবে হোম গ্রোন গোষ্ঠীর পক্ষ থেকেই হয়ে থাকে। কদিন আগেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে এতে আইএসের কোনো হাত নেই, এখন আবার আইএস দায় দায়িত্ব দাবি করছে, তো কি মনে হয়?
দেখুন, আইএসের এখানে কোনো উপস্থিতি নেই সেটা তো আমরাও মনে করি, যে আইএস এর উপস্থিতি যদি বলা হয়ে থাকে যে বিদেশি উপস্থিতি, সেটা যদি মিন করা হয়ে থাকে তাহলে সেই ধরনের উপস্থিতি বাংলাদেশে এখন পর্যন্ত ট্রেসড হয় নাই। বাট আইএস প্রণোদিত হলেই যে সে আইএস এর কোনো মেম্বার হতে পারবে না, এটাও তো কথা ঠিক না। আমি যদি বলি তারা আইএস দ্বারা প্রণোদিত, আইএস দ্বারা যদি প্রণোদিত হয় তার মানে তারা যে ম্যাথোডোলজিটা নিচ্ছে আইএস এর, সুইসাইড বম্বিংটা তো সাধারণত এরকম আমাদের দেশে বহু আগে একবার দেখা গিয়েছিল, তারপরে তো রিসেন্টলি দেখা যাচ্ছে, ট্যাকটিক্সটা তো আইএস, এই ট্যাকটিক্সটা তো আলকায়দার, আলকায়দা এখন তো সুইসাইড বম্বিং কম করে, এখন আইএস করছে ম্যাক্সিমাম সুইসাইড বম্বিং। এর মধ্যে বাংলাদেশে একটি ছেলে যে সিলেটে চিটগাং বাড়ি, সে তো নিয়াজ মোর্শেদ, সে তো আইএস এর দাবি থেকে আমরা পেলাম সে আত্মঘাতী জঙ্গি হয়েছে। তার আগে আরো তিনটি নাম পাওয়া গেছে যারা বাংলাদেশের ছেলে। এখন কথা হচ্ছে যে আইএস সমর্থিত বা আইএস দ্বারা প্রণোদিত যেটাই হোক না কেন, কোশ্চেন ইজ দ্যাট দিস ইজ একটা ট্রেন্ড, যেটা আইএস এর ট্রেন্ড সেটা কিন্তু বাংলাদেশে আমরা দেখছি। এখন আইএস গতকালকে ক্লেম করেছে, সেটা নিয়ে হয়তো আমাদের সরকারের মধ্যে একটা উদ্বেগ থাকতে পারে, যে কারণে হয়তো এটা ওইভাবে ইন্টারন্যাশনালাইজ করতে যাচ্ছে না, কিন্তু ফ্যাক্ট রিমেইনস এরা আইএস এর অনুকরণেই করছে। যদি তারা সরাসরি আইএস মেম্বার হয়েও থাকে তাহলে তারা কিন্তু হোমগ্রন। কিন্তু হোমগ্রনের মানেটা কি? হোমগ্রনের মানে কি এই যে আইএস দ্বারা প্রণোদিত হতে পারে না বা সরাসরি আইএস এর সাথে কানেকশন থাকতে পারে না? আমি সেটাকে মনে করি না যে এটা আমরা একেবারে টোটালি বাদ দিতে পারবো, পার্টিকুলারলি এখন যখন আমরা সেই চিত্রটা অন্যরকম দেখছি।
এই হোমগ্রনের সূত্র ধরেই জিজ্ঞেস করতে চাই আপনার কাছে যে কোনো কোনো মহল থেকে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উৎস মিলতে পারে বলে মনে করা হচ্ছে। আপনি দীর্ঘদিন নিরাপত্তা বিশ্লেষণের কাজ করে আসছেন, আপনার কি মনে হয়?
দেখুন, আমাদের দেশে আনফরচুনেটলি যে রাজনৈতিক বিভাজন রয়েছে, সেখানে সবাই কিন্তু একটা ঘটনা ঘটলে সেটাকে নিজের পক্ষে প্লে করতে চাচ্ছে। এটাও ঠিক যে সরকার এক সময় জঙ্গিবাদের বিষয়টি নিয়ে প্রথম কথা বলেছিল যে তারা উৎখাত করছে, তারা জিরো টলারেন্স আছে, দ্যাট ইজ ট্রু, করছে, গভর্নমেন্ট টেকিং অ্যাকশন, অ্যাকশন না নিয়ে তো সরকার এটা বসে থাকতে পারে না যে সরকারই হোক, কারণ এটা বিশাল একটা প্রবলেম বাংলাদেশের জন্য, এখন একটা ইকোনমিক সেক্টরে এটা দারুণভাবে প্রভাব ফেলছে। সেই কারণে যেহেতু আমাদের এখানে পলিটিক্যাল ডিভিশনটা আছে, আনফরচুনেটলি এক পার্ট পক্ষ আরেক পক্ষকে নিয়ে মনে করে যে তারা এটাকে নিয়ে খেলছে, কিন্তু আমি যেটা দেখছি এই খেলাটা যদি পলিটিক্যাল হয়ে থাকে তাহলে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি এইরকম একটা খেলা খেলতে যাবে যেখানে আন্তর্জাতিক একটা সম্পৃক্ততা থাকবে এর উপরে। দ্বিতীয়ত হচ্ছে যে টোটাল ইকোনমি বাংলাদেশের এটা এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট সেক্টর, বায়ার্স অফ ওয়েস্টার্ন কান্ট্রি এবং অন্যান্য দেশের, তারা যে অলরেডি এখান থেকে সংখ্যায় আছে সেটার উপরে যদি এই ধরনের ঘটনা ঘটে ডাইরেক্টলি ইকোনমি ইজ বিং এফেক্টেড। এবং আমি যদি আইএস সমর্থিত বলি এবং আইএস এর যে মূল মন্ত্র যেটা সেটা হচ্ছে যে যে সমস্ত সরকার ক্রুসেডারদের সাথে যাদের সম্পর্ক আছে, আমি আইএস এর কথা বলছি, তারা হলো আইএস এর টার্গেট। এবং আপনি আপনার মনে আছে কিছুদিন আগে আইএস এর স্ট্র্যাটেজিস্ট বলেছিল ডু নট কাম টু সিরিয়া এনি মোর, ডু অ্যান অ্যাটাক অ্যাট হোম, এবং এই কথাটা আইএস এর সমর্থিত সবার কাছে কিন্তু ছড়িয়ে গেছে। তো সিরিয়া এখন তারা যেতে বারণ করছে, তারা বলছে যে উই আর অলরেডি স্যাচুরেটেড, তোমরা আমাদের নির্দেশে ঘরে অ্যাটাক করো। এই সবকিছু মিলিয়ে যদি আমি বলি যে আমাদের পলিটিক্যাল বিষয়টা যদি পলিটিক্যালি খেলছে, হয়তো কোনো এক সময় হতে পারতো, কিন্তু এটা এখন যে গ্র্যাজুয়েশনটা হয়েছে যে স্কেলে, সেই স্কেলে আমি খুব একটা মনে করি না যে এখানে একটা পলিটিক্যাল গেম আছে। হয়তো এখান থেকে কিছু পলিটিক্যাল প্রত্যেকটা দিক থেকেই তো আমাদের দেশে একটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, সেটা হয়তো অন্য বিষয়ে, কিন্তু পলিটিক্যাল মোটিভেটেড হয়ে কেউ এই কাজটা করতে পারবে যেখানে সুইসাইড বম্বিং দুটো মানুষ গিয়ে এরকম ভাবে আত্মাহুতি করবে, আমার মনে হয় না যে আমাদের দেশের পলিটিক্যাল পার্টির অতখানি ক্ষমতা আছে টু মোটিভেট টু ডু দ্যাট এইভাবে। বরং আমাদের যেটা কনসেন্ট্রেট করা উচিত যেটা সেটা হবে যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করে অল পলিটিক্যাল পার্টিস কে একত্র করে এই বিষয়টি অত্যন্ত সিরিয়াস বাংলাদেশের জন্য, যে কোনো পলিটিক্যাল পার্টি যখনই ক্ষমতায় আসুক বা থাকুক তার জন্য একটা বিরাট সিরিয়াস প্রবলেম, এই প্রবলেম থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আমাদের সামনে সমূহ বিপদ রয়েছে। এবং পলিটিশিয়ানরা ভালো করে জানেন এটা, এটা তাদের জন্য কত বড় একটা সমস্যার সৃষ্টি করতে পারে।
জি, আপনি আমাদের সঙ্গে কথা বললেন জেনারেল সাখাওয়াত হোসেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
আর এখন সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দাকে নিয়েই শুনবেন আজকের সম্পাদকীয়। এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলিতে আরব উপদ্বীপের আল কায়দা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে ইয়েমেনে 30টির বেশি বিমান হামলা চালিয়েছে। মুখপাত্র নেভি ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ভয়ঙ্কর সন্ত্রাসী এই গোষ্ঠীটি পশ্চিমের লক্ষ্যবস্তুর উপর হামলা চালাতে এখনও বদ্ধপরিকর। মিস্টার ডেভিস বলেন, ইয়েমেন সরকারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এসব সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হয়েছে। তিনি আরও জানান, সংগঠনটির ষড়যন্ত্র নস্যাত করতে এবং চূড়ান্তভাবে আমেরিকান জনগণের জীবন বাঁচাতে যুক্তরাষ্ট্র বাহিনী আরব উপদ্বীপে আল কায়দা জঙ্গি দল এবং তাদের স্থাপনার উপর হামলা অব্যাহত রাখবে। মুখপাত্র ডেভিস বলেন, এসব হামলার লক্ষ্য হচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাপ অব্যাহত রাখা এবং ঐতিহ্যগত নিরাপদ আশ্রয়স্থলে প্রবেশে এবং অবাধ চলাচলে বাধা প্রদান করা। তিনি বলেন, এই সন্ত্রাসী দল ইয়েমেনের অশাসিত এলাকার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সন্ত্রাসী হামলা পরিচালনা এবং তাতে উৎসাহ যুগিয়েছে। মিস্টার ডেভিস বলেন, দেশটির আবিয়ান, আল বাইদা এবং সাবুয়া প্রদেশে জঙ্গি দল তাদের যন্ত্রপাতি এবং পরিকাঠামোর উপর সাম্প্রতিক অভিযান পরিচালিত হয়েছে, যা বাহ্যিক সন্ত্রাসী হামলায় সন্ত্রাসী গ্রুপটির কর্মক্ষমতা খর্ব করবে এবং সন্ত্রাসী ষড়যন্ত্রের জন্য ইয়েমেনের বৈধ সরকার থেকে কব্জা করা অঞ্চল ব্যবহার সীমিত করবে। মিস্টার ডেভিস বলেন, AQAP বা আল কায়দা ইন দি আরবিয়ান পেনিনসুলা এখনও ভয়ঙ্কর একটি আল কায়দা অঙ্গ সংগঠন, যারা দেশটির গৃহযুদ্ধের কারণে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে। তিনি জানান, আইসিস জঙ্গি দলের চাইতে AQAP-র হাতে বেশি আমেরিকান জনগণকে প্রাণ দিতে হয়েছে। মুখপাত্র ডেভিস বলেন, AQAP একটি মারণাত্মক সন্ত্রাসী জঙ্গি সংগঠন, যারা আমেরিকান জনগণকে লক্ষ্যবস্তু এবং হত্যা করতে অত্যন্ত উপযোগী বলে প্রমাণিত হয়েছে এবং সেই লক্ষ্যে এখনও তারা অটল রয়েছে। তিনি জানান, এই গ্রুপটি স্থানীয়ভাবে আঞ্চলিক এবং আন্তর্দেশীয় পর্যায়ে যুক্তরাষ্ট্র, পশ্চিমী দেশ এবং আমাদের মিত্রদের বিরুদ্ধে ভয়ঙ্কর বলে প্রমাণিত হয়েছে। ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, AQAP-কে পরাস্ত করতে এবং তাদের কর্মক্ষমতা অগ্রাহ্য করতে আমরা ইয়েমেনি সরকার এবং স্থলে আমাদের অংশীদারদের সঙ্গে সহযোগিতা করা অব্যাহত রাখব।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে শোনাচ্ছেন আনিস আহমেদ।
বর্তমানে এশিয়া সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এখন চীনে রয়েছেন। সেখানে তিনি আলোচনায় উত্তর কোরিয়ার বিতর্কিত পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আলোকপাত করছেন। পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বেজিংয়ে চীনা সহপক্ষ ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর আজ বলেন যে কোরীয় বদ্বীপাঞ্চলের উত্তেজনা বিপৎসীমায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন যে তার মনে হচ্ছে ওই অঞ্চলে উত্তেজনা যে এখন তুঙ্গে রয়েছে সে ব্যাপারে তারা অভিন্ন মত পোষণ করেন। তিনি বলেন, আমরা একত্রে চেষ্টা করে দেখব পিয়ংইয়ং সরকারকে পরমাণু অস্ত্র নির্মাণের পথ থেকে সঠিক পথে ফেরানো যায় কিনা। রোববার টিলারসন চীনা প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। উত্তর কোরিয়া ছাড়াও তাদের আলোচনায় বাণিজ্য এবং দক্ষিণ চীন সাগরের বিবাদ প্রসঙ্গটিও আসবার সম্ভাবনা রয়েছে। ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীটি এ মাসের গোড়ার দিকে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে চীনের ভেতরেই হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে চীন যখন মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তার প্রভাব বাড়াতে চাইছে, তখন তার নাগরিকরা আরও বেশি করে সন্ত্রাসী হুমকির সম্মুখীন হচ্ছে এবং বেজিংকে এর জবাব দিতে হচ্ছে। আইএসের ওই ভিডিওতে দেখানো চেষ্টা করা হয়েছে যে চীনের উইগর জাতিগোষ্ঠীর লোকেরা ইরাকের আইএস জঙ্গিদের হয়ে লড়ছে। তারা হুমকি দিয়েছে যে দেশে ফিরে তারা রক্ত গঙ্গা বইয়ে দেবে। ভারতে জাল নোটের উপদ্রব কমাতে আর নোটের আয়ু বাড়াতে এবার প্লাস্টিকের নোট বাজারে ছাড়তে চলেছে ভারত সরকার, জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
আগামী সেপ্টেম্বরেই 10 টাকার নোট দিয়ে এই পরীক্ষা শুরু হবে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথমে দেশের 5টি শহরে ছাড়া হবে এই নোট। এগুলি সরবরাহের জন্য 3টি দেশের সংস্থাদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে। আপাতত মোট যে 1 বিলিয়ন নোট বাজারে আসবার কথা, তার মধ্যে 3 রকম নোট থাকছে। পুরো প্লাস্টিক নোট 400 মিলিয়ন সংখ্যার, আরো 300 মিলিয়ন নোটের দুপাশে কাগজ আর মধ্যিখানে প্লাস্টিক, বাকি 300 মিলিয়নের মাঝখানে কাগজ, দুই পাশে প্লাস্টিক। দুটি কারণে নোটের এই নতুন প্রযুক্তি। 1, দেদার নোট জাল কমানো। 2, নোটের আয়ু বাড়ানো। এই পরীক্ষা যদি সফল হয়, অন্যান্য মূল্যের নোটের ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহার করা হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমস থেকে আজ শনিবার বাসে করে সিরীয় বিদ্রোহী এবং তাদের পরিবারের লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ মাসের গোড়ার দিকে রাশিয়ার সমর্থনে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তারা অন্যত্র সরে যাচ্ছে। এই সব যোদ্ধা এবং তাদের স্বজনদের তুরস্কের সীমান্তবর্তী বিদ্রোহী অধিকৃত জারাব্রুস শহরে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মকর্তারা বলছেন, এই কাজ সম্পন্ন হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এ অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সলিম হুসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন প্যাট্রিক ডেয়া। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.